শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে, তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 30 অক্টোবর, 14 কার্তিক এবং ফার্সি 8 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তৈরি এবং তাদের নৃশংস কর্মকাণ্ড বিস্তারে হোয়াইট হাউসের প্রত্যক্ষ ভূমিকার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গন ক্রমশ কলুষিত, প্রতিহিংসা ও প্রতিপক্ষকে ঘায়েল করার মতো ঘৃণ্যতম ঘটনা বেড়ে যাওয়ার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। এরপর রয়েছে পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলোও জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ কমান্ডার তাংসিরি। শুধুমাত্র হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ থেকে বাঁচার জন্য ইহুদিবাদ ইসরায়েল লেবাননের সঙ্গে সমুদ্র সীমা চুক্তি সই করেছে বলে সাইয়েদ হাসান নাসরুল্লাহর মন্তব্য। বাংলাদেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এবং ভারতের গুজরাট রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি গড়ার যে ঘোষণা দেওয়া হয়েছে তার তীব্র সমালোচনা করলেন কেজরিওয়াল ও মায়াবতী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইরানের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান উৎপাদনের মাধ্যমে দেশকে শক্তিশালী করেছে এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তিনি আজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরদের সঙ্গে বৈঠকে একথা বলেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি থাকার অর্থ হচ্ছে এখানকার ছাত্ররা অন্যদের চেয়ে দেশ ও সমাজের চাহিদা সম্পর্কে বেশি জ্ঞান রাখবে। রাইসি বলেন, একটি ঘটনাকে কিভাবে তুলে ধরা হচ্ছে, কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা এখন গুরুত্বপূর্ণ, সত্য তুলে ধরতে হবে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, ইরানের শত্রুরা বিজ্ঞান, শিল্প, উৎপাদন ও সেবা খাতের উন্নয়ন থামিয়ে দিতে এবং বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে অনেক চেষ্টা চালিয়েছে। এক্ষেত্রে ব্যর্থ হয়ে তারা এখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। বৈজ্ঞানিক জ্ঞান সূচকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো ব্যাপক উন্নতি সাধন করেছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি বলেছেন পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে। তিনি আজ নৌ ইউনিটের কমান্ডার ও কর্মকর্তাদের এক সমাবেশে একথা বলেন। তাংসিরি আরো বলেন, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে আমরা এক মুহূর্তের জন্য নিজেদের দায়িত্বের কথা ভুলে যাই না। আমরা দিন দিনই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি এবং পারস্য উপসাগরের যুদ্ধের ময়দানে অপরাধী ও তাদের সহযোগীদের গলা চেপে ধরা হবে। সিরাজে হজরত আহমদ বিন মুসা আলাইহিসালামের মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হত্যার পথ বেছে নেওয়ার অর্থ হচ্ছে আমাদের শত্রুরা পতনের মুখে রয়েছে এবং তারা তাদের পক্ষে আর কোনো যুক্তি তুলে ধরতে অপারগ। নৌকমান্ডার বলেন, ইরানের শত্রুরা তাদের পতনের শব্দ শুনতে পাচ্ছে। ইহুদিবাদ ইসরায়েলের হাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অসংখ্য প্রস্তাব লঙ্ঘনের ব্যাপারে এই পরিষদের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, জাতিসংঘের এই নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে যেতে ঘৃণ্য তেল আবিব সরকারকে উৎসাহিত করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নিরবতার কারণে বিগত কয়েক দশকে জাতিসংঘের সকল প্রস্তাব লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ পাশবিকতা চালিয়ে যাচ্ছে জঘন্য ইসরায়েল সরকার। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, শুধুমাত্র যুদ্ধ থেকে বাঁচার জন্য ইহুদিবাদ ইসরায়েল লেবাননের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি সই করেছে। চুক্তির আগে হিজবুল্লাহ সরাসরি হুমকি দিয়ে বলেছিল, লেবাননের দাবি পূরণ করে চুক্তি না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলকে পূর্ব ভূমধ্য সাগর থেকে গ্যাস তুলতে দেবে না। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ শুরুর সম্ভাবনা এমনকি তার আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়ার হুমকির বিষয়ে ইসরায়েল এবং আমেরিকা হিজবুল্লাহর শক্ত অবস্থান সম্পর্কে বুঝতে পারে এবং এরপরই তারা চুক্তি করতে বাধ্য হয়। তিনি জানান, কারিশ গ্যাস ক্ষেত্রে হিজবুল্লাহর নজরদারি ড্রোনও তারা দেখেছিল। মার্কিন মধ্যস্থতায় লেবানন এবং ইহুদিবাদ ইসরায়েল আলাদাভাবে সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করার দুদিন পর হিজবুল্লাহ মহাসচিব এই ভাষণ দিলেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইহুদিবাদী ইসরায়েলে নির্মিত বারাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে। দখলদার ইসরায়েলের সঙ্গে আবুধাবি সম্পর্ক স্বাভাবিক করার পর দুই পক্ষের মধ্যে সম্পর্ক যে আরও বেশি ঘনিষ্ঠ হচ্ছে এ ঘটনা তার ইঙ্গিত বহন করে। ট্যাকটিক্যাল রিপোর্ট নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই স্যাটেলাইট ইমেজ প্রকাশ করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১০২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১০২০ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৬১৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন ৪০২ জন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এটা নিয়ন্ত্রণের চেষ্টা আমরা করছি আর সে কারণেই দেশের অবস্থা অন্য যে কোনো দেশের তুলনায় অনেকটাই ভালো। এটা ইউরোপে ছিল, ফ্রান্সে দেখা গেছে, যেখানে একদিন তাদের ৭-৮ হাজার লোক মারা গেছে এমন তথ্য তিনি জানান।
চক্রবৃদ্ধি আকারে হিউজ ড্রামাটিক আকারে এটা কিন্তু স্প্রেড করে, তো আমরা এটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি। আপনার কাছে যদি কোনো তথ্য বা যুক্তি থাকে আপনি আমাদেরকে দেন। আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ হয়ে আগে আসার জন্য আহ্বান করেন, যেখানে এটা শুধুমাত্র সিটি কর্পোরেশন আর সরকারের পক্ষে একা সম্ভব নয়।
রোববার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সারা দেশের মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ পঞ্চম আন্তঃমন্ত্রণালয় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বাড়ছে, একই সঙ্গে প্রতিদিন শত শত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত মশা কমাতে হবে। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে বিজেপি শাসিত গুজরাট রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি গড়ার যে ঘোষণা দেওয়া হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি গড়ার ঘোষণার সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজনৈতিক চাল দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গুজরাটে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে ভূপেন্দ্র প্যাটেল সরকার একটি কমিটি গঠনের ঘোষণা করেছে। ওই কমিটির নেতৃত্বে থাকবেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজ্য সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
সংবিধান কে আর্টিকল 44 মে সাফ সাফ লিখা হয় কি এ সরকার কি জিম্মেদারি হয় ইউনিফর্ম সিভিল কোড বানানা, তো সরকার কো ইউনিফর্ম সিভিল কোড বানানা চাইয়ে, এসা বানানা চাইয়ে জিসমে সবি সমুদায়ো কা,
বলছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা সরকারের দায়িত্ব, কিন্তু বিজেপির উদ্দেশ্য খারাপ। সংবিধানের 44 অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা আছে যে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সরকারকে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করা উচিত, এমনভাবে তৈরি করা উচিত যাতে সকল সম্প্রদায়ের সম্মতি থাকে। সমস্ত সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করা উচিত। কিন্তু বিজেপি কী করেছে? উত্তরাখণ্ডের নির্বাচনের আগে তারা একটি কমিটি গঠন করেছিল, কিন্তু উত্তরাখণ্ডের নির্বাচনে জয়ী হওয়ার পর কমিটি বাড়ি চলে গেছে। গুজরাটেও নির্বাচনের আগে একটি কমিটি গঠন করা হয়েছে, নির্বাচনের পরে এটিও বাড়ি চলে যাবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত 151 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত 150 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত 10:30 দিকে রাজধানী সিওলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে। হ্যালোইন উদযাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের এ ঘটনা ঘটে। 2020 সালে করোনা মহামারী শুরু হওয়ার পর সিওলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব শুরু হয় যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। মৃত আত্মাদের স্মরণে প্রতি বছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়। অস্ত্র দিতে বিলম্বের জন্য জার্মানির সমালোচনা করছে ইউক্রেন। জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের নয়া রাষ্ট্রদূত অ্যালেক্সি ম্যাকিয়ে বলেছেন, জার্মানি অস্ত্র দেওয়ার আবেদনে সাড়া দিতে মাসের পর মাস বিলম্ব করেছে। তারা যখন সাড়া দিয়েছে তখন সত্যিই দেরি হয়ে গেছে। রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইউরোপ ও আমেরিকা, তবে জার্মানি এক্ষেত্রে ধীরে চলার নীতি গ্রহণ করেছিল। রাশিয়া প্রথম থেকে বলে আসছে ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র সরবরাহ করার কারণে যুদ্ধ আরও দীর্ঘ হবে এবং অপ্রত্যাশিত ফলাফল বেরিয়ে আসবে। আমেরিকা ও ইউরোপ যুদ্ধ বন্ধের জন্য কোনো চেষ্টা না চালিয়ে অস্ত্র ও অর্থ সহযোগিতা জোরদার করায় বিশ্বের শান্তিকামীরা হতাশ হয়েছেন। সমর বিশারদরা বলছেন যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষই লাভবান হতে পারবে না। আমেরিকা ও ইউরোপের উচিত ছিল যুদ্ধের আগুনে ঘি না ঢেলে সমঝোতা ও শান্তির চেষ্টা করা। রাশিয়া তার কৃষ্ণসাগর নৌবহরে একটি ধারাবাহিক ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে। ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার কাজে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর মোতায়েন করা হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী বলেছে সেভাস্তোপোল উপকূলে এই নৌবহরের উপর একটি ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজবোজায়েব বলেছেন শনিবার ভোর 4:30 থেকে কয়েক ঘণ্টা ধরে সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে। তিনি বলেন যতগুলো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে তার সবগুলো ভূপাতিত করা হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। হামলায় কেউ হতাহতও হয়নি বলে তিনি দাবি করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তাকফির সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তারের ঘটনার জন্য এই গোষ্ঠীকে লালন পালন এবং তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করার পেছনে ওয়াশিংটন যে ওতপ্রোতভাবে জড়িত তার পক্ষে অনেক প্রমাণাদি ও নথিপত্র রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হুসেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের সিরাজ নগরীতে জনপ্রিয় মাজার শাহ চেরাগে সন্ত্রাসী হামলায় অন্তত 14 জন নিহত ও 40 জনের বেশি জিয়ারতকারী আহত হয়েছেন। ভারী অস্ত্রে সজ্জিত একজন বন্দুকধারী মাজারে প্রবেশ করে জিয়ারতকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অবস্থায় ওই সন্ত্রাসীকে আটক করা হয়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই নৃশংস হামলার দায়িত্ব স্বীকার করেছে। ভয়াবহ এই অপরাধ যজ্ঞটি ইরানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সর্বশেষ ঘটনা বলে মনে করা হচ্ছে। এর আগে দায়েশ ইরানে পার্লামেন্ট ভবন এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজারে হামলার পাশাপাশি আহভাজে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে হামলার দায় স্বীকার করেছিল। অকাট্য প্রমাণ রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বব্যাপী দাম্ভিক শক্তিগুলো আঞ্চলিক মিত্র দেশগুলোর সহযোগিতায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ISIL বা দায়েশ প্রতিষ্ঠা এবং তাদেরকে হৃষ্টপুষ্ট করতে মুখ্য ভূমিকা পালন করেছে। ইরাক ও সিরিয়া এবং সর্বশেষ আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থান ও বিস্তারে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোট কথা, তাকফিরি এই গোষ্ঠীকে লালন পালন এবং তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করার পেছনে ওয়াশিংটন যে ওতপ্রোতভাবে জড়িত তার পক্ষে অনেক প্রমাণাতীত এবং নথিপত্র রয়েছে। ইরাকের বাথ পার্টির অবশিষ্ট সদস্য এবং সালাফি ও তাকফিরিদের অংশগ্রহণে ইরাকে প্রথম ISIL বা দায়েশ গঠিত হয়েছিল। সিরিয়ার বৈধ সরকারকে উৎখাত করার পাশাপাশি আঞ্চলিক প্রতিরোধকামী শক্তিগুলোকে দুর্বল করার লক্ষ্যেই আমেরিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যাপক আর্থিক এবং সামরিক সহায়তা দিয়েছিল। 2016 সালের জানুয়ারিতে তার নির্বাচনী ভাষণে ট্রাম্প বলেছিলেন, তারা অর্থাৎ ওবামা ও ক্লিন্টন অসৎ মানুষ, তারা দায়েশ তৈরি করেছেন। মজার ব্যাপার হলো, মার্কিন সংবাদ মাধ্যমগুলোও আমেরিকার সাথে দায়েশের সম্পর্ক ও সংযোগ থাকার বিষয়টি ফাঁস করেছে। আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট 2021 সালের এপ্রিলে এক প্রতিবেদনে লিখেছিল যে আমেরিকান সামরিক বাহিনীর মাধ্যমে প্রকাশিত নথিপত্র থেকে জানা গেছে যে দায়েশের কথিত খলিফা আবু ইব্রাহিম আল কুরাইশি একসময় ইরাকে মার্কিন বাহিনীর একজন গুপ্তচর হিসেবে কাজ করেন। পরিশেষে বলা যায়, পশ্চিম এশিয়ায় প্রতিরোধকামী সংগঠনগুলোকে মোকাবেলা ও দুর্বল করার লক্ষ্যেই ওয়াশিংটন তাকফিরি দায়েশ সৃষ্টি করেছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাদের লক্ষ্য করে অশোভন ভাষার ব্যবহার বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রাজনৈতিক অঙ্গন ক্রমশ কলুষিত হচ্ছে, প্রতিহিংসা ও প্রতিপক্ষকে ঘায়েল করার মতো ঘৃণ্যতম ঘটনা বাড়ছে, পাশাপাশি বাড়ছে প্রতিপক্ষের নেতাদের লক্ষ্য করে অশোভন ভাষার ব্যবহারও। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এক বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্ব চোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন। এরপরেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ প্রসঙ্গে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশের রাজনীতি ক্রমান্বয়ে নিম্ন স্তরে নামছে, যা নিকট অতীতেও কখনো ছিল না। এজন্য অবশ্য রাজনৈতিক দলগুলোর মূল্যবোধহীন নৈতিকতাকেই দায়ী করছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।
স্বাভাবিক যদি কোন আইডিওলজিক্যাল মতাদর্শগত ব্যাপার না থাকে তাহলে পরে তো এইটা একটাই কনক্লুশন হতে পারে যে এটা এই দ্বন্দ্বটা প্রধানত লুটপাটের ভাগ বাটোয়ারা নিয়ে হচ্ছে। এটা এটাই দ্বন্দ্বের প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে। তখন সেখানে রাজনৈতিক কর্মসূচি নীতি এইগুলো নিয়ে পাল্টাপাড়ি ঠিক বদলে অবধারিত হবে। একদিকে ব্যক্তি পূজার কম্পিটিশন, আরেকদিকে হলো পরস্পরের ব্যক্তিগত স্ল্যান্ডারিং এবং ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, এগুলোর ক্ষেত্র দিয়ে একে অপরের উপরে ওঠার চেষ্টা করে, সেটাই হচ্ছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার রেডিও তেহরানকে বলেন, সংসদীয় রাজনীতিতে শব্দের কাটাকুটি রাজনৈতিক দলগুলোর মধ্যে হতেই পারে, সেটার জন্য তিনি ততটা উদ্বিগ্ন নন। কিন্তু যখন সেসব শব্দ অশালীন কিংবা ব্যক্তিগত আক্রমণের দিকে যায় তখন সেটা কোনোভাবে কাম্য নয় বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।
তো কিছু ডাবল মিনিং শব্দ, কিছু শব্দ যেগুলো হয়তো একটু বক্রক দিয়ে এই জায়গা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ যে বা যারাই করুক কিংবা অশালীন শব্দের ব্যবহার, এটা তো অনাকাঙ্ক্ষিত। ডেফিনেটলি এখানে একটু সরস কথাবার্তা থাকবে, একটু স্পাইসি কথাবার্তা থাকতে পারে, একটু ডাবল মিনিং কথাবার্তাও থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতার আহ্বান থাকতে পারে, ডুয়েল হতে পারে, কথার ডুয়েল, এগুলো আবার যাতে বাদ না যায়। তাহলে রাজনীতি কিন্তু এমনিতেই লোকের রাজনীতির প্রতি তিক্ত বিরক্ত সারা পৃথিবীতে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে মহান আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 98তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত আরো একটি নাম তাহির। মহান আল্লাহর এই নাম তাহির অর্থ পবিত্র। মহান আল্লাহ তার পছন্দের মানুষকে বাহ্যিক ও আত্মিক অপবিত্রতা থেকে মুক্ত করেন। আত্মিক পবিত্রতা বলতে বোঝায় অনৈতিকতার কদর্যতা ও দূষণ থেকে আত্মাকে পবিত্র করা। নানা রূপান্তর সহ মহান আল্লাহর এই নাম তথা তাহির শব্দটি পবিত্র কোরআনে 31 বার এসেছে। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সব ধরনের চরমপন্থ থেকে পবিত্র হওয়ার বিষয়টি শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে জানিয়ে দেন, যাতে তারা ভারসাম্যপূর্ণ জীবন অর্জন করতে পারেন। যেমন মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের মনকে দানশীলতার দিকে ঝুঁকিয়ে দেন এবং কৃপণতা ও অপব্যয় হতে পবিত্র করেন। অন্যদিকে তিনি তাদেরকে বীরত্বের গুণও দান করেন এবং নানা বিষয়ে পরোয়াহীনতা ও কাপুরুষতা থেকেও আল্লাহ তাদের পবিত্র করেন। যে যত বেশি পাপাচার থেকে মুক্ত থাকবে সে তত বেশি পবিত্র হবে।
মহান আল্লাহ পবিত্র, তাই তিনি পবিত্রতামুখী মানুষকে বেশি পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর গুণগুলোর প্রতিফলন গড়ে তোলো তোমাদের মধ্যে। অন্য কথায়, মানুষের উচিত খোদাই নৈতিকতার সাজে নিজেদের সজ্জিত করা। মানুষের পবিত্র হওয়ার রয়েছে নানা পর্যায়। পবিত্রতম মানুষেরা হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত। মহান আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মহানবীর আহলে বাইতকে সকল পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখার ও পবিত্র রাখার ইচ্ছার কথা ঘোষণা করেছেন। আর মহান আল্লাহ যা ইচ্ছা করেন তা অবশ্যই বাস্তবায়ন হয়। মহানবীর আহলে বাইত ও পবিত্র কোরআন উভয়ই পবিত্র তথা ভুল ত্রুটি ও বিচ্যুতি থেকেও মুক্ত, তাই এ দুই অস্তিত্ব পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। পবিত্র ব্যক্তি ছাড়া পবিত্র কোরআনের ব্যাখ্যা দিতে অন্য কেউ সক্ষম নন, তাই মহানবী ও তাঁর আহলে বাইতের পবিত্র হওয়া তথা ভুল ত্রুটি আর পাপ থেকে মুক্ত থাকার বিষয়টি ছিল অপরিহার্য।
কেবল পবিত্ররা পবিত্র কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন ও এর ব্যাখ্যা জানবেন, এই বাস্তবতা সূরা ওয়াকিয়ার 77 থেকে 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এভাবে, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে, যারা পাক পবিত্র তারা ছাড়া অন্য কেউ একে স্পর্শ করবে না তথা তারা ছাড়া অন্য কেউই এর রহস্যগুলো ও বাস্তবতার নাগাল পাবে না। মহানবীর যুগে অনেকেই এটা জানত যে পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কিন্তু সত্য গ্রহণ করতে তারা প্রস্তুত ছিল না অন্ধবিদ্বেষ ও গোড়ামির কারণে। অন্যদিকে যারা সামান্য মাত্রায় হলেও নিজেদের পবিত্র করেছিলেন তারা সত্য সন্ধানী ও জ্ঞান পিপাসু হওয়ায় কোরআনের প্রতি আকৃষ্ট হন এবং সুপথ লাভ করেন। মোট কথা, যে ব্যক্তি যত বেশি পবিত্র ও খোদাভীরু হবেন তিনি ততই কোরআনের গভীর অর্থ হৃদয়ঙ্গম করবেন ও কোরআন থেকে হবেন বেশি মাত্রায় উপকৃত। তাই সূরা ওয়াকিয়ার ওই আয়াতে পবিত্র বলতে দৈহিক ও আত্মিক উভয় ধরনের পবিত্রতাকেই যে বোঝানো হয়েছে তা স্পষ্ট।
কোরআন শরীফের আয়াত স্পর্শ করার আগে কেবল অজু, গোসল বা তায়াম্মুমই যথেষ্ট নয়, মনকেও পবিত্র করতে হবে। মহানবী তার পবিত্র আহলে বাইত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ হলেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের উজ্জ্বলতম দৃষ্টান্ত। তারা কোরআনের বাস্তবতাগুলো অন্যদের চেয়ে অনেক বেশি হৃদয়ঙ্গম করেছেন। ইসলামের বাহ্যিক পবিত্রতার বিধান অনুযায়ী পোশাক, শরীর ও খাবার ইত্যাদি পাক পবিত্র হতে হবে ইসলামী আইন বা বিধানের শর্তগুলো পূরণ করার মাধ্যমে। যেমন একটি হাসপাতালে কারো রক্ত মেঝে বা প্রকাশ্য স্থানে পড়ে গেলে সামান্য পানি ও জীবাণুনাশক তরল দ্রব্য বা পাউডার ছিটিয়ে দিলেই তা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ইসলামী বিধান অনুযায়ী ওই স্থানকে সর্বোচ্চ মাত্রায় পবিত্র করতে তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। মহান আল্লাহ সূরা ময়েদায় ওযু ও গোসলের বিধান বর্ণনার পর বলেছেন, আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান।
ইসলামী নানা বর্ণনা অনুযায়ী মানুষের পোশাক ও শরীরের বাহ্যিক পবিত্রতার সঙ্গে তাদের আত্মিক পবিত্রতার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। যেমন ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম থেকে বর্ণিত হয়েছে, শুক্রবারের গোসল এক শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত সব গোনাহ বা পাপ মুছে দেয়। তাই অজু ও গোসলের মাধ্যমে বাহ্যিক যে পবিত্রতা অর্জন করা হয় তা আত্মারও পবিত্রতার প্রাথমিক পর্যায়ে। আত্মিক পবিত্রতার কারণেই মানুষের ইবাদত ও সৎকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। মহান আল্লাহ সূরা শামস এ বেশ কয়েকটি বিষয়ের শপথ নেয়ার পর বলেছেন, যে নিজেকে শুদ্ধ বা পবিত্র করে সেই সফলকাম হয় এবং যে নিজেকে কলুষিত তথা অপবিত্র করে সে ব্যর্থ মনোরথ হয়। এ আয়াত থেকে বোঝা যায় আত্মাকে পবিত্র করা শরীরকে পবিত্র করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাই যত কষ্টসাধ্য ও পরিশ্রমের ব্যাপারই হোক না কেন, মানুষের মন বা ভেতরটাকে সব ধরনের কদর্যতা ও কলুষতা হতে পবিত্র করার পদক্ষেপ নিতে হবে। যে পানি অপবিত্র হয়ে গেছে নাপাক জিনিসের সংস্পর্শে, তা পানযোগ্য নয় এবং তা দিয়ে অযু গোসল করা যায় না। তদ্রূপ যেই পোশাক অপবিত্র, তা দিয়েও নামাজ পড়া যায় না।
যে পোশাক হারাম অর্থে কেনা বা চুরি করে আনা, তা দিয়ে নামাজ আদায় করলে বা দখল করা জমিতে নামাজ শুদ্ধ হবে না। মুশরিকদেরকে পবিত্র কোরআনে অপবিত্র বলা হয়েছে। মুশরিকরা নিজ প্রভুকে না চিনে বা তাকে স্বীকৃতি না দিয়ে অন্য প্রভুর উপর ভরসা করে বলেই মুশরিক ও অপবিত্র। মক্কার মুশরিকরা জানত যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী ও রাসুল। অন্য নবী রাসুলদের মতো তিনিও সমাজে উচ্চতর কোনো কোনো মূল্যবোধ ছড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু মুশরিকরা এসব মূল্যবোধ ও ইসলামের প্রভাব বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা মুসলমানদের উপর চাপিয়ে দেয় যুদ্ধ ও অবরোধ এবং মহানবীকে হত্যার প্রচেষ্টাও চালায়। তাই এ ধরনের ব্যক্তিরা অবশ্যই নাপাক। যারা নবী রাসুল ও খোদাই শিক্ষকদের প্রচার কার্যে বাধা দেয়, সমাজকে নৈতিক বিচ্যুতি ও সামাজিক দুর্নীতি থেকে মুক্ত করার নবুয়তী মিশনকে সফল হতে দিতে চায় না এবং মানুষকে ইট কাঠ ও পাথর পূজা ব্যভিচার আর অশ্লীলতা থেকে মুক্ত করার কাজে বাধা দেয়, তারা অবশ্যই নোংরা ও অপবিত্র মানুষ।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হোসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও এই অনুষ্ঠানের আগামী পর্বে।
আসমাউল হোসনা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 30 অক্টোবর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ, কালের কণ্ঠ। বৈদেশিক মুদ্রার মজুদ কমছে, রিজার্ভ চাপে কেন্দ্রীয় ব্যাংক, প্রথম আলো। ইভিএম এর অডিট কার্ডে ফলাফল পরিবর্তন সম্ভব, মানব জমিন। যুগান্তর লিখেছে মন্তব্য প্রতিবেদন, চারদিকে সব খন্দকার মোশতাকের দল ঘনীভূত হচ্ছে ষড়যন্ত্র। সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। সীমান্ত উত্তেজনা, কক্সবাজারে বিজিবি বিজেপি বৈঠক, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। গভীর রাতে হামলা দুষ্কৃতীদের, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভাঙা হল গান্ধী মূর্তি, সংবাদ প্রতিদিন। নিলামে উঠেছে সারদার স্থাবর সম্পত্তি, আনন্দবাজার পত্রিকা। হ্যালোইনের পার্টিতে তুমুল ভিড়, সোলে পদপিষ্ট হয়ে মৃত 151, আহত শতাধিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপির আন্দোলনে বাধা দিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী, একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিভাবে দেখছেন এ বক্তব্যকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের আসলে বেশ কয়েকটি দিক আছে। একটি দিক হচ্ছে, প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলনে যদি বাধা দিতে নিষেধ করেন তাহলে তার অর্থ দাঁড়ায় যে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, বিষয়টি প্রধানমন্ত্রী জেনেছেন এবং জেনে তা নিষেধ করেছেন। তাহলে এই যে বাধা দেওয়ার পরিকল্পনা, এটি কিন্তু অগণতান্ত্রিক একটি প্রক্রিয়া। যাই হোক, প্রধানমন্ত্রী এই নিষেধাজ্ঞা দিয়ে বা নিঃসন্দেহে বড় মনের পরিচয় দিয়েছেন, দলের প্রধান হিসেবে যে ধরনের দায়িত্ব থাকার কথা তা পালন করেছেন। আবার প্রশ্ন এসে যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যদি বিএনপির আন্দোলনে বাধা দেয়া হয় বা কোনো হামলা মামলার ঘটনা ঘটে, তাহলে কি তখন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে এই হামলা মামলার ঘটনা ঘটছে, এরকম হবে? তার মানে প্রধানমন্ত্রীকে বড় করতে গিয়ে আমি মনে করি ওবায়দুল কাদের ছোটই করেছে। এই ধরনের বক্তব্যের অর্থ কি হয় ওবায়দুল কাদের সাহেব জানেন না বা বোঝেন না, এটা ভাবারও কোনো কারণ আমার মনে হয় নেই। তাহলে আলোচনার শেষে এই দাঁড়ায় যে ওবায়দুল কাদের সাহেব জেনে বুঝেই বক্তব্য দিয়েছেন এবং আমি মনে করি প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্নের মুখে ফেলেছেন এবং প্রধানমন্ত্রীর অবস্থানকে কার্যত খাটো করেছে।
সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, আঞ্চলিক রাজনীতিতে এর কি প্রভাব পড়বে বলে মনে করেন?
জি, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল গত 2 বছর আগে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে সংযুক্ত আরব আমিরাতই আগ বাড়িয়ে এবং অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে এখন তাদের সাথে সব ধরনের সম্পর্ক আছে। এই যে সম্পর্ক প্রতিষ্ঠা, এই সম্পর্ক প্রতিষ্ঠার কারণে সংযুক্ত আরব আমিরাত হয়তো লাভবান হবে বলে মনে করছে, কিন্তু আমার মনে হয় না মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে কেউ খুব লাভবান হতে পারবে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের জনগণ 100 ভাগের ভেতরে 90 ভাগই হয়তো চাইবে না যে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি হোক। কিন্তু এ কথা ঠিক যে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে যে ভূমিকা নিচ্ছে বা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিরাপত্তা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, এ কথা বলতে হবে। এর মধ্য দিয়ে যা দাঁড়ায় সেটা হচ্ছে এতদিন সংযুক্ত আরব আমিরাতকে যারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছিল তাদের নিরাপত্তা ব্যবস্থা আর কুলাচ্ছে না। 2, ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর থাকবে সেটিও একটা প্রশ্নের বিষয়, সেটা আমার মনে হয় যে ইসরায়েল পরীক্ষা করে নিতে চায়। আরেকটি বিষয় আছে, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান পারস্য উপসাগরের উত্তর পারে এবং দক্ষিণ পারে মুখোমুখি অবস্থানে। ইসরায়েল কিন্তু এর মাধ্যমে একেবারে ইরানের দোরগোড়ায় চলে আসার ব্যবস্থা করল, তার মানে একটা সংঘাত আমি মনে করি অনিবার্য করে তুলল ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত দায় এড়াতে পারবে না। তো সাকুল্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বেশ কিছু নতুন পরিবর্তন আসবে বলে মনে হয় এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েনের মাধ্যমে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পরিস্থিতি খারাপ হচ্ছে, মানুষের কান্না শুনুন, গণতন্ত্রকে বাঁচান, বিচার ব্যবস্থার কাছে আরজি মুখ্যমন্ত্রী মমতার। সংবাদ প্রতিদিন পত্রিকার এই খবরে লেখা হয়েছে, ফের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষার দাবিতে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হলেন মিডিয়া ট্রায়াল নিয়েও, তার আশঙ্কা দেশ ক্রমশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে, এমন পরিস্থিতিতে একমাত্র বিচার ব্যবস্থাই দেশবাসী গণতন্ত্রকে রক্ষা করতে পারে বলে মত মুখ্যমন্ত্রীর। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জিওরেডিক্যাল সায়েন্সের 14তম সমাবর্তনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে তিনি বিচার ব্যবস্থার কাছে গণতন্ত্রকে রক্ষার আবেদন জানালেন, পাশাপাশি গর্জে উঠলেন মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে। গভীর রাতে হামলা দুষ্কৃতীদের, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভাঙা হল গান্ধী মূর্তি, আনন্দবাজার সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। মধ্যপ্রদেশে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এ ঘটনাকে কেন্দ্র করে
উত্তেজনা ছড়াল খান্ডোয়া জেলার গ্রামটিতে। ইতোমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর। সংবাদ সংস্থা পিটিআই একথা জানিয়েছে। সাম্প্রতিক অতীতে দেশের বাইরেও মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইসলাম ও ইরানের পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা সুখের নীড়।
সুখের নীড়।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই ধারাবাহিকের 33তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমরা প্রায়ই দেখে থাকি নারী ও পুরুষের দাম্পত্য জীবনে দেখা দিচ্ছে নানা সংকট। বহুকাল একই ছাদের নিচে থাকার পরও দাম্পত্য জীবন হয়ে উঠছে একঘেয়ে এবং অশান্তিময়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুন্দর মধুময় করে তোলার প্রধান মাধ্যম হচ্ছে পারস্পরিক বোঝাপড়া, সুন্দর ও ন্যায়সঙ্গত আচরণ। বর্তমান যুগে প্রকৃত ধর্ম ও দাম্পত্য শিক্ষার অভাবে বহু দম্পতি দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন না। এ কারণে পৃথিবীর বুকে সুখী দম্পতির সংখ্যা দিনকে দিন কমে আসছে। ফলে মানুষের মাঝে ক্রমশ বিয়ে ভীতির পাশাপাশি বিয়েতে আগ্রহের অভাব সুস্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। সুখী ও সুন্দর দাম্পত্য জীবন গঠনে স্বামী স্ত্রী উভয়কেই পরস্পরের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হওয়া উচিত। বুঝতে হবে একে অপরের সুবিধা ও সমস্যাগুলোকে সমানুভূতি দিয়ে বাস্তবতার আলোকে। স্বামী যদি অসহযোগিতা করেন, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করেন, তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে এই নীতিবাক্যে আর সুখ আসবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির মতে, উন্নত ও সুখী পরিবার গড়ে তুলতে হলে স্বামী স্ত্রীকে হতে হবে পরস্পরের প্রতি আন্তরিক ও অনুগত এবং পরস্পরের প্রতি গভীর অনুরাগী। তারা পরস্পরের স্বার্থকে গুরুত্ব দিয়ে চলবেন। তারা সন্তানের প্রতি হবেন দায়িত্বশীল। সন্তানকে আত্মিক ও বস্তুগত দিক থেকে সুস্থ রাখা তাদের দায়িত্ব। সন্তানদেরকে তারা বিশেষ কিছু বিষয় শেখাবেন। কোনো কোনো বিষয়ে তাদের উপর কড়াকড়ি করতে হবে, যাতে তারা কোনো কোনো ক্ষতিকর বিষয় বর্জন করে ও কোনো কোনো ভালো স্বভাব বা গুণে অভ্যস্ত হয়। এ ধরনের পরিবারই দেশে আনতে পারে প্রকৃত সংস্কার। এ ধরনের পরিবারে জন্ম নেওয়া সন্তানরা হবে নানা মহৎ গুণের অধিকারী। মুক্ত চিন্তা, দায়িত্বশীলতা, মানবপ্রেম ও সাহসিকতাকে কাজে লাগিয়ে তারা সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন খুব দ্রুত। সমাজের পরিবারগুলো এভাবে গড়ে উঠলে সেই সমাজে আর দুরাবস্থা থাকবে না বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কেবল প্রযুক্তি যে বদলাচ্ছে তা নয়, বদলে যাচ্ছে মানুষের স্বভাব প্রকৃতি এবং বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। পরিবার ও সমাজকে এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলার উপায় জানতে হবে। বর্তমান যুগে ইন্টারনেট মাধ্যমের রয়েছে নানা ভালো বা উপকারী দিক ও নানা ক্ষতিকর বা ধ্বংসাত্মক দিক।
কোন সমাজ যদি পরিবর্তনের সম্ভাব্য ধাক্কা বা ঢেউয়ের ধরন সম্পর্কে আগেই মোটামুটি সামগ্রিক কিছু ধারণা অর্জন করতে পারে, তাহলে সেই সমাজ এই পরিবর্তন প্রক্রিয়াকে মোকাবেলা করার ও তা নিয়ন্ত্রণের ক্ষমতাও খুব ভালোভাবে অর্জন করতে সক্ষম হবে। ফলে পরিবর্তনের প্রভাব ওই সমাজের জন্য ভয়ানক হয়ে উঠবে না। পরিবারগুলোর জন্য একই কথা প্রযোজ্য। পরিবারগুলোর জন্য পরিবর্তনের বিষয়ে দূরদর্শিতা, বিচক্ষণতা ও দক্ষতা অর্জন অপরিহার্য। ডিজিটাল গণমাধ্যমকে কোনো কোনো বিশেষজ্ঞ পরিবারেরই নতুন এক সদস্য বলে মনে করেন। সমাজকে গতিশীল রাখতে হলে পরিবারকে গতিশীল করার স্বার্থে পরিবারের এইসব নতুন সদস্যকেও নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নতুন ও পুরাতনের চিন্তাভাবনার দ্বন্দ্বে আনতে হবে সমন্বয় বা ভারসাম্য।
ডিজিটাল জগতের নানা সুফল ও কুফলের বিষয়ে পরিবারগুলোকে সচেতন হতে হবে। এজন্য দায়িত্ববর্তায় পরিবারের প্রধান তথা বাবা ও মায়ের উপর সবচেয়ে বেশি। মাথা ব্যথার রোগ সারাতে গিয়ে যেন আমরা মাথা কেটে ফেলারই ব্যবস্থাপত্র না দেই পরিবারের সদস্যদেরকে। ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো যাতে আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিভা আর যোগ্যতা বিকাশে ভূমিকা রাখে, সেদিকেও বেশ লক্ষ্য রাখতে হবে। এই মাধ্যমের কেবল ভয়ের দিকগুলো তুলে ধরে পরিবারকে ভীতসন্ত্রস্ত করা ঠিক হবে না, বরং ইন্টারনেটের অপব্যবহারের পথগুলো বন্ধের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে। অন্য কথায়, ইন্টারনেটের সর্বোচ্চ সদ্ব্যবহারের পথ খোলা রাখা উচিত।
নারী ও পুরুষের বুদ্ধি, বিবেক, স্বাধীনতা ও যোগ্যতা একই প্রকৃতির, তাই তাদের মধ্যে বৈষম্য করা কখনো ঠিক নয়। পবিত্র কোরআনে এজন্য নারী ও পুরুষকে লক্ষ্য করে বলা হয়েছে, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিচ্ছুই জানতে না, তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো। পারলৌকিক পুরস্কারের ক্ষেত্রেও পবিত্র কোরআনে নারী ও পুরুষের জন্য আলাদা বা ভিন্ন কিছুর ব্যবস্থা দেখা যায় না। সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী। নারী ও পুরুষ কিংবা স্বামী স্ত্রী পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা পরস্পরের পূর্ণতার পরিপূরক। তাই পরিবারকে সুরক্ষার নীড়, শান্তির নীড় তথা সুখের নীড় হিসেবে গড়ে তোলার জন্য তাদের উভয়েরই দায়িত্ব রয়েছে।
সংসারকে সুখের নীড় হিসেবে গড়ে তুলতে স্বামী বা স্ত্রী হিসেবে সংক্ষেপে কয়েকটি টিপস মনে রাখুন। স্বামী বা স্ত্রীর বিশ্বাস ভঙ্গ হয় এমন কোনো কাজ করবেন না। স্বামী বা স্ত্রীর ছোটখাটো দোষ উপেক্ষা করুন। স্বামী বা স্ত্রীর অবর্তমানে তার দোষের কথা অন্যের নিকট প্রকাশ করবেন না। স্বামী বা স্ত্রীকে বাইরের কলুষতা থেকে রক্ষা করুন। স্বামী স্ত্রী হিসেবে পরস্পরকে সম্মান করুন এবং একে অপরের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করুন। প্রয়োজনাতিরিক্ত ভরণ পোষণ দাবি করা হতে বিরত থাকুন। একান্ত মুহূর্তে সপ্রতিভ থাকুন। যৌথ পরিবার হলে সবার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করুন। খুঁটিনাটি সমস্যার সম্মুখীন হলে স্বামী বা স্ত্রীর প্রতি ত্যাগী বা উদার হওয়ার চেষ্টা করুন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
দুঃখের নিট অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। পারস্য উপসাগরে শত্রুদের গলা চেপে ধরা হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ কমান্ডার তাংসিরি। শুধুমাত্র হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ থেকে বাঁচার জন্য ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সঙ্গে সমুদ্র সীমা চুক্তি সই করেছে বলে সাইয়েদ হাসান নাসরুল্লাহর মন্তব্য। বাংলাদেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ভারতের গুজরাট রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি করার যে ঘোষণা দেওয়া হয়েছে তার তীব্র সমালোচনা করলেন অরবিন্দ কেজরিওয়াল ও মায়াবতী। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত ১০:২৩ এবং ভারত সময় রাত ৯:৫৩ আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։